الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজানুল মোবারকের এই মুগ্ধকর ও প্রশান্তিময় মুহূর্তে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান কোরআন কি বলে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবং অনুষ্ঠানের বিশেষত্ব হল জানাশিনে আমির আহলে সুন্নাত সাহেবজাদাই আত্মার হাজি উবায়দ রাজা আত্মারি মাদানী মুদাজিল্লাউল আলী আমাদের মাঝে উপস্থিত থাকেন। তিনি মাদানী ফুল দিয়ে থাকেন, সুন্দর সুন্দর কথা বলে থাকেন এবং অনেক কিছু শিখতে পারি। আমি আশা করি শেষ পর্যন্ত দেখবেন, আল্লাহ যদি চান তাহলে খুবই সুন্দর বিষয় শুনতে ও শিখতে পারার সৌভাগ্য লাভ হবে। শেষ পর্যন্ত ভালো ভালো নিয়তের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দরুদ পাকের ফজিলত অন্তর্ভুক্ত করব। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্মপূর্ণ বাণী হলো, তোমাদের আমার উপর দরুদ পাক পাঠ করা তোমাদের দোয়াসমূহের রক্ষক, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম এবং তোমাদের আমলের পবিত্রতার পাথেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক, আজ আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান কোরআন কি বলে, এতে আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি হাঁটা চলার আদবের ব্যাপারে, এ বিষয় সম্পর্কে কোরআন কি বলে থাকে, অগ্রসর হব সাহেবজাদা আত্তারের দিকে আর জিজ্ঞাসা করি এ ব্যাপারে কোরআন কি বলে।
بسم الله الرحمن الرحيم وقصد في مشيك واغضب من صوتك ان انكر الاصوات لصوت الحمير
এবং মধ্যম পন্থায় বিচরণ করো আর আপন কণ্ঠস্বর কিছুটা কম করো, নিশ্চয়ই সমস্ত শব্দের মধ্যে খারাপ হলো গাধার আওয়াজ। হযরতে লোকমানে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিতে গিয়ে নিজ সন্তানকে বললেন,
জি
হে আমার সন্তান, যখন তুমি হাঁটবে না খুব দ্রুত চলবে আর না খুব ধীর গতিতে,
জি
কেননা এ দুটি বিষয় অপছন্দনীয় কাজ, অর্থাৎ ভালো বিষয় নয়, এটা মন্দ বিষয়।
ঠিক আছে,
একটির মধ্যে অহংকার প্রকাশ পায় আর অপরটির মধ্যে ছেলে মানুষই,
জি
বরং তুমি মধ্যম পন্থা অবলম্বন করো,
জি
এবং চিৎকার করা চেঁচামেচি করা থেকে নিজেকে বাঁচাও। নিশ্চয়ই সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাদার, উদ্দেশ্য হলো চিৎকার করা এবং কণ্ঠস্বর উঁচু করা, এটি মাকরু আর অপছন্দনীয় কাজ এবং এর মধ্যে কোনো ফজিলত নেই। উদাহরণস্বরূপ গাদার আওয়াজ, এটি উঁচু তো হয়,
জি
তবে এর আওয়াজ যে আছে ভালো লাগে না,
জি ভালো লাগে,
পছন্দ হয় না,
জি
আপনি তোতার আওয়াজ শুনুন,
জি
অপরদিকে গাদার আওয়াজ
কানে শ্রবণ করতে ভালো লাগে না,
অবশ্যই।
ঠিক আছে হুজুর, আপনি এখন যে বললেন আয়াতে মোবারকাও আপনি তেলাওয়াত করলেন আর হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহির সন্তানের উপদেশও বর্ণনা করেছেন, আমাদের বিষয় মধ্যম হাঁটা এবং মৃদু আওয়াজ হাঁটা চলার ব্যাপারে কথাবার্তার ব্যাপারে, এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি, যেমন তিনি যে উপদেশ দিচ্ছেন নিজ সন্তানকে একটি উত্তম পন্থায় প্রশিক্ষণ দিচ্ছেন, আর নিশ্চিতভাবে সমাজে সন্তানের সাথে মা বাবার একটি সম্পর্ক রিলেশন হয়ে থাকে আর মা বাবা অনেক সময় নিজ সন্তানকে বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজন অনুসারে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আচ্ছা, অনেক সময় প্রশিক্ষণের ফল দেখা যায় না আর সমাজে দৃষ্টি দিলে অধিকাংশ প্রশিক্ষণের এতটা প্রভাব পড়ে না আর প্রশিক্ষণ দেয়া হয় না, তো প্রশিক্ষণের দিক থেকে আমাদের প্রধান নিয়ম কি থাকা দরকার, প্রশিক্ষণের মৌলিক বিষয়গুলো কি? আমরা যখন নিজ সন্তানের, নিজ অধীনস্থদের অথবা নিজ ছোটদের প্রশিক্ষণ দিব তখন কোন বিষয়গুলি স্মরণ রাখা উচিত?
মা বাবার উচিত নিজ সন্তানকে প্রশিক্ষণ দেওয়া,
জি
ভালো শিক্ষা দেয় আর নিজ সন্তানকে প্রতিটা স্থানে দিক নির্দেশনা দেওয়া,
জি
তাদের আকিদা রক্ষা করা এবং তাদেরকে আকিদা সম্পর্কে বলা।
ঠিক আছে,
ঠিক আছে,
মা বাবা এই বিষয়ে বলবে,
এখন মা বাবা প্রথমে এটা শিখে নিক,
ঠিক আছে
তারপর শিখাবে, দেখুন এর জন্য চিন্তিত হবে না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে ধর্মীয় পরিবেশ রয়েছে,
জি
দাওয়াত ইসলামী যে রয়েছে না, খুব সহজ পদ্ধতিতে কিতাব প্রকাশ করছেন,
জি
সেই কিতাবগুলো পাঠ করেও আকিদা শিখানো যাবে।
মাদানী চ্যানেল দেখেও,
মাদানী চ্যানেল দেখুন, এ থেকেও আকিদা শিখে নিজ সন্তানকে শিখাতে পারবে।
ঠিক আছে,
এখন যেমন একটি কিতাব রয়েছে বুনিয়াদি আকায়দ মালুমাত আহলে সুন্নাত, এটি মুফতি ফুজাইল সাহেবের কিতাব, তো কিতাব দ্বারা নিজেও প্রশিক্ষণ নিতে পারবেন নিজ সন্তানকেও।
ঠিক আছে,
এবং প্রয়োজনীয় বিষয়গুলো।
ঠিক আছে,
তারপরেও যদি কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, দারুল ইফতা আহলে সুন্নাত কত দূরে, কল করবেন এবং জিজ্ঞাসা করে নিন প্রশ্ন। আচ্ছা, আকিদার পর এখন এখন চলে আসুন তাদের আমলের ব্যাপারে। তাদের বাহ্যিক আমল রয়েছে, সেগুলো সঠিক করে নিন। এখন এর মধ্যে নামাজও চলে আসবে আর অন্যান্য অভ্যাস রীতিনীতিও চলে আসবে।
জি ঠিক আছে, যা দেখা যায়। জি ঠিক আছে, তো বাহ্যিকের শর্ত কেন বলেছেন? আমাদের আত্মশুদ্ধিও করা দরকার।
অবশ্যই আত্মশুদ্ধি করাও আবশ্যক, কেননা আত্মিক ব্যাধি, তাই না? এটা আত্মার রোগ রয়েছে। এক তো হলো হৃদরোগ, যার কারণে বাইপাস করা হয়।
ঠিক আছে, এখানে একটি কথা উদ্দেশ্য
কে? আচ্ছা, এখানে আত্মিক রোগ, আত্মিক ব্যাধি, যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার,
জি,
এগুলো হলো আত্মিক ব্যাধি।
জি,
এ থেকে স্বাভাবিক যে এই ব্যাপারে বাঁচাতে হবে নিজ সন্তানকে, নিজেও বাঁচতে হবে, নিজ সন্তানকে বাঁচাতে হবে।
ঠিক আছে।
আচ্ছা, এমনিভাবে সেটি কি বলা হয়, তাদের নৈতিকতা উত্তম বানানোর চেষ্টা করতে হবে। ফলাফল এটাই বের হলো, আকিদা,
জি,
বাহ্যিক আমল,
জি,
আত্মিক বিষয়,
জি,
আর নৈতিকতা।
এই চারটি বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত, সামনে রাখা,
দৃষ্টির সামনে রাখতে হবে, শিক্ষা দিতে হবে।
ঠিক আছে। হুজুর, আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আমাদের যে বিষয় রয়েছে চলন, স্বাভাবিক ব্যাপার জীবনের একটি অংশ হলো হাঁটাচলা করা। আল্লাহ পাক নিরাপদে রাখুক। যার পা নিরাপদ রয়েছে, যার ফুট সেফ রয়েছে হাঁটাচলার কারণে, আমরা মুসলমান। যেমন জানাসিনে আমির আলে সুনাত বলেছেন, মুসলমানের দিক নির্দেশনা দেয়া হচ্ছে, তাই না? প্রতিটি মুহূর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে করা হচ্ছে। আপনি পূর্বের অনুষ্ঠানেও এই ব্যাপারে কথা বলেছিলেন। তো এখন হাঁটা সম্পর্কে, হাঁটাচলা সম্পর্কে এই ব্যাপারে আমাদের জন্য কি মাদিনী ফুল রয়েছে, কি আদব রয়েছে, কি সুন্নত রয়েছে, এই বিষয়ে ইসলাম কি বলে?
দেখুন, ইসলাম হাঁটা চলার ক্ষেত্রেও আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকে। এক মুসলমান হিসেবে এক বান্দাকে কিভাবে হাঁটতে হবে?
জি,
ইসলাম বলে থাকে, শান্ত ও গম্ভীর্য এবং বিনয়ের সাথে মধ্যম গতিতে পথ চলা।
ঠিক আছে,
মধ্যমভাবে হাঁটা উচিত, না এত দ্রুত হাঁটবে যার দ্বারা মানুষ চিন্তায় পড়ে যাবে কি হয়ে গেল, আর না এত ধীরে হাঁটবে কেউ মনে করবে মনে হয় অসুস্থ, একেবারে যে মনে হয় মধ্যম পন্থা অবলম্বন করা উচিত।
ঠিক আছে,
মধ্যম পন্থায় হাঁটা। যেমন আল্লাহ করিম কোরআনে পাক ইরশাদ করেন,
ওয়াইবাদু রহমানাল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
এবং রহমানের সেই বান্দাগণ যারা ভূপৃষ্ঠে ধীর গতিতে চলাফেরা করে।
এটি প্রশংসার জন্য ইরশাদ করেছেন, তাদের বৈশিষ্ট্য
প্রশংসা করা হয়েছে।
প্রশংসা করা হয়েছে হুজুর, যেমন আপনি বললেন কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, ইবাদুর রহমান কর্তৃক এই বিষয়টি বর্ণনা করেছেন, ধীরে হাঁটা অথবা মধ্যমভাবে হাঁটা, মূলত এটি বিনয়ের সাথে হাঁটা, মধ্যম পন্থায়, মধ্যমভাবে,
মধ্যমভাবে হাঁটা, ব্যালেন্স রেখে হাঁটা,
ব্যালেন্স। ঠিক আছে, না দ্রুত হাঁটবে, না একেবারে ধীরে হাঁটবে আপনি বললেন। এতে অনেক সময় মসজিদে এমন দেখা যায় যে, যেমন নামাজে লোকেরা মসজিদে আসে, বিশেষ করে মাগরিবে মার্কেটের যে মসজিদ রয়েছে তাতে এখন দৌড়িয়ে 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 তারা আসছে, তাড়াহুড়া করে দৌড়িয়ে মসজিদে আসে, অজুও তাড়াতাড়ি করছে। আচ্ছা, জামাতের জন্য দ্রুত হেঁটে যায়, তো এই বিষয়েও কিছু উপদেশ দিবেন এমন লোকদেরকে?
হ্যাঁ, অবশ্যই। মসজিদে আমরা এভাবে জামাত অর্জন করার জন্য দৌড়াবো, আর এতে মসজিদের শব্দ হবে,
জামাত জায়েজ না,
এটা তো জায়েজই নেই।
জামাত বা
ভাই, জামাতের এতই চিন্তা থাকলে আগেই চলে আসবেন, তো এখানে অনেক সময় নফসের চক্রান্ত হয়ে থাকে। এখন যে আছে না, আমাকে এক রাকাত পড়তেই হবে
আলাদাভাবে,
আলাদাভাবে, সমস্যা হলো এটা,
তাহলে কি করবে?
এমত অবস্থায় মসজিদের আদব, লক্ষ্য রেখে ধীরে এবং নর্মালভাবে হাঁটবে। আর জামাত মোট কথা এত দূরতে হাঁটতে পারবে যা দ্বারা শব্দ হবে না, এমনভাবে চলবে যেন আওয়াজ সৃষ্টি না হয়,
আদবের বিপরীত, যেন
আদবের বিপরীত না হয়।
হুজুর, আপনি যেমন বললেন অলসতা যে রয়েছে না, অনেক সময় বাস্তবে এমন কন্ডিশন হয়ে যায়, যে ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছে, যে ইসলামী ভাই নামাজ পড়তে যাচ্ছে, অথবা প্রস্তুতি নিচ্ছিল আর প্রস্তুতি নিতে যে কোনো কারণে দেরি হয়ে গেল, এখন সেই বেচারা বাস্তবে জামাতের প্রতি যত্নবান, সে চাইছে সে যেন জামাত পেয়ে যায়, আর সে যদি দ্রুত না হাঁটে, এভাবে বলা যায় দৌড়ানো অনুচিতভাবে দ্রুত হাঁটা, যা দেখতে ভালো লাগে না। এত দ্রুত না হাঁটলে রাকাত মিস হয়ে যাবে অথবা জামাত চলে যাবে, এখন তার কি করা উচিত?
হ্যাঁ দেখুন, এখানে যে রয়েছে আমাদেরকে জামাত, যেমন আপনি বলেছেন কোনো ব্যক্তি জামাতের পাবন্দি,
জি,
এখন সেই ব্যক্তি কোনো শরী অপরগতার কারণে জামাতে দেরি হলো।
ঠিক আছে,
এখন যা হয় দেখুন, জামাতের নির্দেশ রয়েছে, জামাতের আদেশ,
জি,
এখন এই নির্দেশ পালনের জন্য দ্বিতীয় অবাধ্য হওয়া যাবে না।
ঠিক আছে,
এতে আল্লাহ তার রাসূলের নির্দেশ রয়েছে, সে অনুযায়ী আমল করবে।
ঠিক আছে,
আমরা মধ্যম পন্থ অবলম্বন করব অবশ্যই, যদিও জামাত শুরু হয়ে গিয়েছে, এখন দেখবেন যে যদি শরীরে কোনো অপরগতা থাকে,
জি,
তো স্বাভাবিক ব্যাপার, এটা অন্য একটি বিষয়। এখন মনে করুন পূর্ণ জামাত শেষ হয়ে যায়, এক রাকাত বা পূর্ণ জামাত শেষ হয়ে গেল, আপনি এই মানসিকতা তৈরি করুন, যদি একটি ভুল হয়ে যায় বা একটি ক্ষতি হয়ে যায়, এরপর দ্বিতীয় ক্ষতি করা যাবে না।
ঠিক আছে।
দুনিয়াবি বিষয় আমরা দেখে থাকি, যেমন মোটরসাইকেল খারাপ হয়ে গেল,
জি,
অথবা গাড়ি,
জি,
টায়ার যদি খারাপ হয়ে যায় তো সেটা আমরা চালাই না, অথচ মোটরসাইকেল আর গাড়ি উভয়টি চালানো যায়।
চালানো তো যাবেই,
চালানো যায়, খারাপ হয়ে গেল, এর দ্বারা কি হয়?
টায়ার নষ্ট হলে টিউব নষ্ট হয়ে যায়,
আরো ক্ষতি হয়ে থাকে।
জি, নিশ্চয় এমন হয়ে থাকে।
একটি ক্ষতি হলো, আপনি দ্বিতীয়টাও সহ্য করবেন
না? না,
করি না। তাহলে এখানে কেন?
বরং সেটি নিয়ে পায়ে হেঁটে যায়, লোকেরা পায়ে হেঁটে নিয়ে যায়, তো এমন করে।
হ্যাঁ, তো এখানে দুনিয়াবি বিষয় আসছে না, আখিরাতের বিষয়েও।
খুবই সুন্দর কথা আপনি ইরশাদ করেছেন। তো আমাদেরকেও এই পদ্ধতি অবলম্বন করা উচিত, যা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে, যা কোরআন ও সুন্নতে বর্ণনা করা হয়েছে, যা ইসলাম ধর্মে বর্ণনা করা হয়েছে। মধ্যম পন্থায় হাঁটবেন, চেষ্টা করবেন জামাতের জন্য পূর্ব থেকেই। এরপরও যদি কোনো অপারগতার কারণে এমন হয়ে যায় যে এক রাকাত বা কয়েক রাকাত চলে যায়, যেমন সাজাদা হুজুর বর্ণনা করেছেন, হাঁটবেন একটি মধ্যম পন্থা অনুযায়ী।
এখন এখানে এ বিষয়টা বলবো আমি, যে এখন স্বাভাবিক ব্যাপারে মানুষ হিসেবে আর শরী ওজোরের কারণে, অর্থাৎ শরী অপারগতার কারণে তার জামাত চলে গেল, তো এ বিষয়ে কোনো সমস্যা নেই শরী ভাবে, এটি তো অপারগতা ছিল। এক ব্যক্তি জামাতের প্রতি যত্নবান ছিল, সময়ের প্রতি গুরুত্ব ছিল, কোনো শরী অপারগতা তার সামনে চলে আসছে, এমন কোনো অপারগতা ছিল, এজন্য সে গুনাহগার হবে না।
সুবহানাল্লাহ,
শরীয়ত আল্লাহ করিম যে আছে না, ক্ষমাশীল।
সুবহানাল্লাহ, হুজুর হাঁটার কথা হচ্ছে, চলাফেরার কথা হচ্ছে, একটি মধ্যম পন্থায় চলাফেরার কথাও আপনি বলেছেন, মধ্যমভাবে হাঁটা, গাম্ভীর্য বিনয়ের সাথে হাঁটা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার যে পদ্ধতি ছিল, সেই বরকতময় হাঁটা ছিল, সেটিও আপনি আমাদেরকে ইরশাদ করুন। আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলাফেরা করতেন?
সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে হযরত আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন যে হাঁটার সময় সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু ঝুঁকে হাঁটতেন,
জি,
আর এমন মনে হতো যেমন তিনি কোনো উঁচু স্থান থেকে নিচে আসছেন,
জি।
হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় শান্তভাবে পা উঠাতেন, গম্ভীর্যতার সাথে ঝুঁকে হাঁটতেন, পদধাপ লম্বা রাখতেন, আর যখন তিনি হাঁটতেন তখন এমন মনে হতো যেমন তিনি উপর থেকে নিচের দিকে হেঁটে আসছেন।
সুবহানাল্লাহ।
এখন এটি দেখেন যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের ভালোবাসা এবং ব্যক্তিত্ব কেমন ছিল আকা আলাইহিস সালাতু ওয়াসালামের।
সুবহানাল্লাহ, উৎসর্গ হন,
যার চলাফেরা,
জি,
এটাও অনুসরণীয়।
আল্লাহু আকবার।
আর দেখুন, ১৪০০ বছর চলে গেছে, এখন পর্যন্ত এটি রয়েছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কীভাবে চলাফেরা করতেন? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি থাকলে দেখান যার চলাফেরা যে আসে না, তাও লোকেরা
লিখে রাখে,
লিখে রাখে,
সংরক্ষিত
সংরক্ষিত রাখে, পদ্ধতি সম্পর্কে জেনে থাকে
এবং আজ অনুসরণও করে। আল্লাহর
অবশ্যই
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি গ্রহণকারী যে আশিকানে রসুল রয়েছেন, তারা চেষ্টাও করে থাকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সুন্নতের পাশাপাশি চলাফেরার, কথাবার্তা বলার যে সুন্নত রয়েছে সেগুলো গ্রহণ করা হোক। হুজুর, আপনি যেমন ইরশাদ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার পদ্ধতি, হুজুরের হাঁটার পদ্ধতি ছিল বর্ণনা করেছেন, তবে আমরা যদি নিজ সমাজে দেখি, দুনিয়ার দিকে দেখি, তাহলে লোকেরা নিজেকে এবং নিজ সন্তানকে প্রশিক্ষণ দিয়ে থাকে, একটু বুক ফুলিয়ে হাঁটবে, একটু অহংকারের সাথে হাঁটবে, লোকেরা হাতা উঠিয়ে রাখে, কলার খোলা থাকে, আর এভাবে বুক ফুলিয়ে ফুলিয়ে চলাফেরা করে থাকে, তো তাদেরকে কি বলবেন?
হ্যাঁ, দেখুন, আমাদেরকে বিনয়ের সাথে চলাফেরা করা উচিত, অহংকারের সাথে হাঁটা, বুক ফুলিয়ে, এসব পদ্ধতি ভালো মানুষের নয়, ভালো মানুষের, ভদ্র ব্যক্তিদের পদ্ধতি এসব নয়।
ঠিক আছে,
যারা নেককার লোক, ভদ্র মানুষ, তাদের পদ্ধতি হল মধ্যমপন্থা আর বিনয়ের সাথে চলাফেরা করা, এটি তাদের পদ্ধতি। আল্লাহ করিম কোরআনুল করিমে ইরশাদ করেন,
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাহরিকা আল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা,
এবং ভূপৃষ্ঠে অহংকার করে বিচরণ করো না, নিশ্চয় কখনো তুমি ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং কখনো উচ্চতার মধ্যে পর্বত প্রমাণ হতে পারবে না।
আল্লাহু আকবার।
দেখুন কোরআন আমাদেরকে কি ইরশাদ করছে, আল্লাহ করিমের যে বাণী,
এভাবে হাঁটা যা অনুচিত হয়ে থাকে, যাতে অহংকারের দিক রয়েছে।
অবশ্যই এভাবে হাঁটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, বাঁচতে থাকার নির্দেশ দিয়েছেন।
ঠিক আছে,
চলাফেরা করারও সুন্নত আদব রয়েছে।
ঠিক আছে,
তো আমরা যে কাজ করব সুন্নত অনুযায়ী করব।
আচ্ছা হুজুর, কতিপয় মানুষ এমন, তাদের স্বভাব হলো দৃষ্টি তাদের গন্তব্যের দিকে কম হয়ে থাকে, এদিক সেদিক দেখবে, কখনো রাইটে কখনো লেফটে, কখনো উপরে কখনো নিচে দেখবে, অর্থাৎ তারা এদিক সেদিক অযথা দৃষ্টিপাতে বেচারা শিকার হয়ে থাকে, তাদের ব্যাপারে কি বলবেন?
হ্যাঁ দেখুন, এমন মানুষ কোথায় থেকে নিয়ে আসবে যে 1 কিলোমিটার দূর থেকে নিজের গন্তব্য দেখে নিবে? মোট কথা হলো অযথা দৃষ্টিপাত করা, এদিক সেদিক দেখা, এটি ঠিক না। ইমামে আজমের একটি ঘটনা আমার স্মরণে আসছে। একবার তিনি কোথাও যাচ্ছিলেন, তার সাথে কিছু বন্ধুবান্ধবও ছিল।
জি,
তিনি এক ব্যক্তিকে দেখতেই বললেন তাকে মুসাফির মনে হয়। সে মুসাফির, যে বন্ধুগণ ছিলেন তারা তার কাছে গেল আর জিজ্ঞাসা করলেন আপনি কি মুসাফির? সে বলল জি হ্যাঁ। তো ইমামে আজম রাহমাতুল্লাহি তালালাইকে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে বুঝলেন? তিনি বললেন সে এদিক সেদিক যে দেখছিল না,
তো এটি হলো এর নিদর্শন।
এটি হলো এর নিদর্শন, অর্থাৎ এর দ্বারা এটা জানা গেল যে ইমামে আজমের শহরে,
জি,
যেখানে ইমামে আজম উপস্থিত ছিলেন সেখানে লোকেরা এভাবে দেখত না,
প্রচলন ছিল না,
ছিল না এমন প্রচলন। তারা নিচে তাকিয়ে হাঁটত।
ঠিক আছে, ঠিক আছে।
তো আমাদের স্বাভাবিক ব্যাপার, দৃষ্টি নিচে রেখে হাঁটা উচিত। এখন যেহেতু অবস্থা আপনার সামনেই রয়েছে, কখনো কারো প্রতি দৃষ্টি পড়ে যায়, কোনো লেডিস ইত্যাদির উপর,
ঠিক আছে,
তো নিচে দৃষ্টি রেখে চলুন, উপরে কেন তাকাবেন?
জি, মাশাআল্লাহ ইমামে আজমের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে জানা যাচ্ছে। হুজুর, আমি চাইছি আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে। আজ আমরা যা কিছু শিখেছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোকে, এগুলো ক্যালকুলেট করেন, কতিপয় পয়েন্ট আপনি মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দকে ইরশাদ করুন।
হ্যাঁ, আজকে আয়াতে কারিমার একটি অংশ শুনেছি।
জি,
সেটিতে চলা ফেরার আদব।
ঠিক আছে,
চলা ফেরায় মধ্যম পন্থ অবলম্বন করা, অর্থাৎ না এত দ্রুত হাঁটা, না এত ধীরে হাঁটা যে মানুষ তাদেরকে অসুস্থ বলবে।
ঠিক আছে,
অহংকারের সাথে না চলা, কলার ইত্যাদি খুলে, অহংকারীদের পদ্ধতি, এ থেকেও বাঁচতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথাটিও বলে দিচ্ছি কি, যেমন আছে না আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার মধ্যে কোনো পাথরকে লাথি মারলাম, কোনো ডাব্বাকে লাথি মারলাম, এ থেকেও বাঁচতে হবে।
ঠিক আছে।
আচ্ছা, রাস্তায় মধ্য রাস্তায় না চলা, রাস্তার পাশ দিয়ে চলা, ফুটপাথ যে রয়েছে না তা হাঁটার জন্য বানানো হয়েছে।
ঠিক আছে,
রোড যে রয়েছে, যে নাম্বারযুক্ত এরিয়া,
জি,
আচ্ছা এটাকে কি বলে, ট্রেক ইত্যাদি বানানো আছে গাড়ি চালানোর জন্য, মোটর সাইকেলের জন্য, ফুটপাথ যে রয়েছে সেটি চলাফেরার জন্য,
জি,
পথচারীদের জন্য।
এখানে হুজুর উল্টা হয়ে থাকে অনেক সময়, আমাদের এখানে এমন হয়ে থাকে ফুটপাথে বাইক চলে থাকে, যারা পায়ে হাঁটে তারা রোড দিয়ে হাঁটে।
হ্যাঁ, আপনাদের ওখানে হতে পারে, আমি তো দেখিনি। এখন দেখুন, বাইক তো তখনই চলবে ফুটপাথে যখন রোড ব্লক হয়ে যায়, তখন তারা উপরে উঠে যায়।
জি,
অন্যথায় রোড দিয়েই চলে, আমি এটা দেখলাম।
প্রত্যেকে যেন নিজ নিজ স্থানে থাকে।
এখন দেখুন, রোড ব্লক হোক বা যাই কিছু হোক না কেন, তারা ফুটপাথে উঠবে না।
ঠিক আছে, মোটরসাইকেল ফুটপাথে,
মোটরসাইকেল ফুটপাথে কেন, একটু অপেক্ষা করুন।
ঠিক আছে,
যেহেতু ফুটপাথ, ফুট যে আছে না, এটার অর্থ হলো গিয়ে পা।
জি,
পাত অর্থ হলো রাস্তা।
ঠিক আছে,
এর মানে এটাই যে ফুটপাথ এটি বানানো হয়েছে এজন্যই যে পথচারী এখান থেকে চলবে,
যারা পায়ে হাঁটে তাদের জন্য
পথচারীদের রাস্তা এটা। আর দ্বিতীয় হলো যে দৃষ্টি নিচে রেখে হাঁটা উচিত, এদিক সেদিক না দেখা।
ঠিক আছে,
আচ্ছা এরপর একথাও বলবো যে এভাবে হাঁটা উচিত না যার দ্বারা জুতার আওয়াজ হবে, কেননা এটি আমাদের নবী আলাইহিস সালাতু আসসালামের অপছন্দ। আসুন এ ব্যাপারেও শুনি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর একদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরমের দিনে বাকি শরীফের দিকে তাশরীফ নিয়ে যেতেন। তিনি আলাইহিস সালাতু আসসালামের পিছনে অন্য লোকেরা আসত, তিনি আলাইহিস সালাতু আসসালাম তাদের জোতার আওয়াজ শুনতেন, তো এই বিষয়টি তিনি খুবই অপছন্দ করতেন।
আল্লাহু আকবার।
তিনি আলাইহিস সালাতু আসসালাম বসে যেতেন, এমনকি সেই লোকেরা সামনে চলে যেত, আর তিনি এই কাজ এই জন্য করতেন যেন অন্তরে অহংকার সৃষ্টি না হয়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এখন দেখুন, জুতার আওয়াজ আসা উচিত না। কথা হলো, আপনার জুতা যেমনই হোক, আপনি যদি হালকাভাবে জমিনে পা রাখেন,
জি,
জুতার আওয়াজ আসবে না।
ঠিক আছে,
আমার নিজের অভিজ্ঞতা রয়েছে, জুতা যেমনই হোক, সিঁড়িতে ওঠার সময়ও আওয়াজ আসবে না আর হাঁটার সময়ও আসবে না, যদিও সেটা কাঠের জুতা হোক।
অর্থাৎ সতর্ক হয়ে হাঁটা।
হ্যাঁ, সতর্ক হয়ে হাঁটা,
ধীরে হাঁটা।
অবশ্যই।
ঠিক আছে, মধ্যম পন্থায় হাঁটলে ইনশাল্লাহ আওয়াজ হবে না,
ইনশাল্লাহ। 163 মাদানী ফুল আমিরুল সুন্নাতের একটি রিসালা, এতে চলাফেরার আদবও লেখা রয়েছে, এটির অধ্যয়ন ইনশা আল্লাহ সকলের জন্য উপকারী।
মাদিনী চ্যানেলের দর্শক, আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। আজ আমাদের যে বিষয় ছিল এটির একটি অংশ হয়েছে চলাফেরার আদব। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে কথাবার্তার আদব আর মৃদু স্বরে কথা বলার আদব বা মৃদু স্বরে কথা বলার যে বিধান রয়েছে, কোরআন কি বলেছে সেটি ইনশাআল্লাহ শুনবো। দেখতে থাকুন মাদিনী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।